الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر
السلام عليكم ورحمة الله. أشهد أن لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون
এই আয়াতগুলোর অনুবাদ হলো, তুমি বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রাণের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ হয় না, নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করতে পারেন, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল পরম দয়াময়, এবং তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঝুঁকো এবং তার নিকট আত্মসমর্পণ করো তোমাদের উপর সে আজাব আসার পূর্বে, যা আসার পর তোমাদের কোন সাহায্য করা হবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে বান্দাদের এই আশাবাদ শুনিয়েছেন যে তিনি অতীব ক্ষমাশীল এবং বান্দাদের প্রতি অত্যন্ত সদয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর প্রথমটিতে এ বিষয়ই বর্ণিত হয়েছে, আর এতে প্রত্যেক সে ব্যক্তির জন্য আল্লাহর করুণাবাড়ি আকর্ষণের জন্য আল্লাহর করুণা ও ক্ষমা লাভের জন্য এক আকর্ষণীয় বার্তা রয়েছে। যারা পাপের কারণে খোদার শাস্তি সম্পর্কে ভীত, আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দাগণ, আমার রহমত সম্পর্কে নিরাশ হবে না, আমি মালিক, আমি সর্বাধিপতি, আমি তোমাদের পাপ ক্ষমা করার ক্ষমতা রাখি, তোমাদের নিজ ক্ষমার চাদরে আবৃত করতে পারি। সুতরাং এটি খুব সুন্দর একটি বাণী যা আশা জাগিয়ে থাকে আর নৈরাশ্যের অবসান ঘটায়। এই বার্তাই মানুষকে বলছে যে নৈরাশ্য হল পাপ। আর এই বার্তাই আমাদেরকে দুর্বলতা থেকে রক্ষা করতে পারে আর জীবনের ব্যর্থতা থেকে দূরে রাখে, কেননা নৈরাশ্যই অনেক সময় পাপে পর্যবসিত হয় আর জীবনের প্রায় সময় ব্যর্থতার কারণ হয়। কিন্তু যারা খোদার করুণার আশ্রয়ে এসে যায়, নৈরাশ্য এবং ব্যর্থতা তাদের ছেড়ে পালিয়ে যায়। এই বার্তাই আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ ধার্য করা এবং খোদাকে ভালোবাসার পথের পানে পরিচালিত করে, যেন আমরা খোদার নৈকট্য অর্জন করে তার রহমত এবং তার করুণা সিন্ধু থেকে অংশ পেতে পারি। তো এই বার্তা সকল বিভ্রান্ত মানবতার জন্য আলোকোজ্জ্বল পথ, আর এই বার্তা আধ্যাত্মিক ভাবে মৃতদের জন্য জীবন সুধা, এই বার্তা শয়তানের থাবায় আবদ্ধ লোকদের জন্য স্বাধীনতার বাণী। আমাদের খোদা কত প্রিয় যিনি আমাদের প্রতি এভাবে স্নেহ দৃষ্টি দিয়ে থাকেন, যিনি বারংবার স্বীয় মান্যকারীদেরকে বলেন যে ওলা তায়াসু মিন রাহিল্লাহ, আল্লাহ তাআলার রহমত সম্পর্কে নিরাশ হবে না, কেননা লা ইয়াসু মিন রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, খোদার রহমত থেকে কাফেররা ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।
আর বখশিশ কি হর ওয়াক্ত উম্মীদ রাখো তুম আপনি বশীর কমজোরিয়ন কি ওয়াজহ সে।
সুতরাং যদি ঈমানের দাবি থাকে তাহলে খোদার রহমত এবং ক্ষমার সদা আশা রাখো। তোমরা মানবীয় দুর্বলতার কারণে কিছু পাপে জড়িয়ে গেছ, কিন্তু বিভ্রান্ত তো নও, পদভ্রষ্ট তো নও, আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ বা রহমত হতে নিরাশ শুধু তারা হয়ে থাকে যারা বিভ্রান্ত, তারা নিরাশ হয় যাদের খোদাতে বিশ্বাস নেই, খোদার করুণা সিন্ধুতে বিশ্বাস নেই। এই নৈরাশ্য পদভ্রষ্ট এবং বিভ্রান্তদেরই বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন যে মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দ্বালুন,
কোন নাম ইদ হতো
মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দ্বালুন,
পরেশান হালো
আর ভ্রষ্টরা ছাড়া প্রভুর করুণা সিন্ধু সম্পর্কে কে নিরাশ হতে পারে। অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত এবং নিজেদের অবস্থার কারণে উৎকণ্ঠিত বেকুল মানবতার জন্য রয়েছে বড় সহানুভূতি ও হৃদয়ের জন্য প্রশান্তিকর বার্তা আর হতে পারে না। এছাড়া আমাদের খোদা আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য এটিও বলছেন যে তোমাদের অপকর্মের কারণে তিনি তাৎক্ষণিকভাবে তোমাদের শাস্তি দেন না বা ধৃত করেন না, বরং রব্বুকাল গফুর রাহমা, অর্থাৎ তোমাদের প্রভু অতীব ক্ষমাশীল পরম দয়ালু, কেননা কাতাবা রব্বুকুম আলা নাফসিহি রাহমা, তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের উপর করুণা প্রদর্শন করা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। অজ্ঞতাবশত কৃত তোমাদের পাপ তিনি ক্ষমা করেন, তাই স্বীয় সংশোধনের প্রতি মনোযোগী হও। সংশোধনের প্রক্রিয়ায় যদি তার করুণার উপর দৃষ্টি থাকে, তিনি গফুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল, বারবার ক্ষমাকারী, শুধু ক্ষমাশীলই নন, শুধু করুণাই প্রদর্শন করেন না, বরং বলছেন যে রাহমতি ওয়াসিয়াত কুল্লা শাই। আমার রাহমত সবকিছুকে পরিবেষ্টন করে বসেছে। এই কথাটি মোমেনদের গণ্ডিকেও ছাড়িয়ে যায়, শুধু মোমেনদের কথা হচ্ছে না। এই করুণা এই রহমত কাফেররাও লাভ করে থাকে, আর মোমেনদের উপর এই করুণা প্রদর্শন তো খোদার জন্য আবশ্যক হয়ে যায়। তিনি সকল পাপ ক্ষমা করতে পারেন এবং করেন, তিনি মালিক, ক্ষমা করার জন্য তার কোন বিধিনিষেধ বা শর্ত মেনে চলা আবশ্যক
নয়।
কিন্তু প্রশ্ন হল, এমন দয়ালু ও স্নেহশীল খোদার করুণা এবং স্নেহের দাবি কি এটি নয় যে তার নির্দেশের ধার্য করে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করব, তার অধিক নিকটতর হব, আর পাপ এবং দুর্বলতা দূরীভূত করার সর্বাত্মক চেষ্টা করব? কোরআনের বরাতে এই যে কথাগুলো আমি বলেছি, অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস আমাদের চোখে পড়ে তা থেকে এটি বোঝা যায় এমন কোন ব্যক্তি নেই যার সংশোধন অসম্ভব, সবার সংশোধন হতে পারে। প্রত্যেক ব্যক্তি খোদার যে সার্বজনীন রহমত এবং করুণা সিন্ধু রয়েছে তার চেয়ে বেশি খোদার করুণা বাড়িতে সিক্ত হতে পারে। শর্ত হল নিজ হৃদয়ে এবং কার্যত তাকে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। সম্প্রতি ল্যান্ডমার্কের একটা ধর্মীয় পত্রিকায় এক মহিলা একটা প্রবন্ধ লিখেছে আর কোরআন সম্পর্কে লিখেছে যে এতে বারবার শাস্তি এবং আজাবের উল্লেখ রয়েছে। আর ভালোবাসার শব্দ তো ব্যবহারই হয়নি দু এক জায়গা ছাড়া। এ কথা বলা যে আল্লাহ তাআলাকে মানুষ স্বীয় ইচ্ছায় বা স্বাধীনভাবে আর আল্লাহর ভালোবাসার কারণে ভালোবাসে মুসলমানদের জন্য অন্তত পক্ষে এ কথা কোনোভাবে সঠিক হতে পারে না। কিছু বিচ্ছিন্ন আয়াত নিয়ে প্রসঙ্গ থেকে সরিয়ে বা নিজের পক্ষ থেকে ভুল ব্যাখ্যা করে ইসলামের খোদাকে তড়িঘড়ি শাস্তি দাতা এবং কঠোর ধৃতকারী প্রমাণ করার চেষ্টা করেছে। যাই হোক, এর উত্তর সেখানকার জামাত দিচ্ছে, কিন্তু আমি যে কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করেছি তা যেখানে মুমিনদের আশাব্যঞ্জক বার্তা দিয়ে থাকে সেখানে এবং প্রাবন্ধিক এবং ইসলাম বিদ্বেষীদের যারা ইসলামের প্রতি মিথ্যা আরোপ করে এবং ইসলাম এবং কোরআনের প্রতি বিদ্বেষ রাখে তাদের উত্তরও দিয়ে থাকে। আল্লাহ তাআলা হলেন মালিক, তিনি ক্ষমা করে থাকেন। এটি তার এমন একটি বৈশিষ্ট্য যা সকল বৈশিষ্ট্যের উপর ছেয়ে আছে। তিনি ক্ষমাও করেন এবং করুণাও প্রদর্শন করেন। এটিও তার অপার করুণা যে মানুষের অশেষ সীমা লঙ্ঘন এবং অন্যায় এবং বাড়াবাড়ি সত্ত্বেও তিনি শাস্তি দানে ধীর। এই অন্যায় এবং সীমাতিরিক্ত পাপের কারণে আর এই হঠকারিতার কারণে আল্লাহ তাআলা বলেন যে তোমরা শাস্তি পাবে। যদি অনবরত পাপ করতে থাকো, অন্যায় করতে থাকো আর কোনোভাবে যদি বিরত না হও তাহলে শাস্তি পাবে। এটি প্রকৃতির নিয়ম এবং জাগতিক নিয়ম বলে। কিন্তু তা সত্ত্বেও খোদা তারা এত দয়ালু যে একটি সময় এমন আসবে যখন দোযখ খালি হয়ে যাবে। খোদার করুণা বাড়ি এমন ব্যাপক এবং অনন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্বীয় রহমত এবং ক্ষমার কথা বলার পর বলেছেন যে এরপরও যদি আমার করুণা এবং আমার ক্ষমা থেকে লাভবান না হও তাহলে পাপ এবং অন্যায়ের শাস্তিও রয়েছে তোমাদের জন্য। কিন্তু এটি আমার করুণা, এটি আমার ক্ষমা যা বারবার তোমাদের মনোযোগ আকর্ষণ করছে যে পাপ এড়িয়ে চলো, কোন আজাব দ্বারা পরিবেষ্টিত হওয়ার পূর্বে নিরাপত্তার বেষ্টনীতে এসে যাও। সীমাতিরিক্ত অন্যায় এবং জুলমের কারণে কোথায় আমার শাস্তির লক্ষ্যে পরিণত হয় না, তাই নিরাপদ থাকার চেষ্টা করো। তাদেরকে এছাড়া আর কি বলা যাবে যে তাদের বিবেক অন্ধ আর তারা হিংসা এবং বিদ্বেষে শত্রুতায় পরিপূর্ণ। তারা দেশীয় আইন প্রণয়নের সময় অপরাধীদের শাস্তির কথা ভাবে, শাস্তি দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলার আইন লঙ্ঘনকারী আর জুলম এবং সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে এরা বলে যে আল্লাহ কেন বলেন আমি শাস্তি দেব বা আমি আজাব দেব। ইসলামের খোদা কত ক্ষমাশীল, এই রওয়ায়েতের মাধ্যমে বা এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসরায়েলীদের মাঝে এক ব্যক্তি ছিল যে 99 ব্যক্তিকে হত্যা করেছিল। এই দৃষ্টান্তগুলো দেওয়া হচ্ছে খোদার করুণা সম্পর্কে অবহিত করার জন্য, যে এই করুণা সবসময় ছিল এবং এটি সবসময় থাকবে, এটি চিরস্থায়ী। সে 99 ব্যক্তি হত্যা করেছে, এরপর তওবা সম্পর্কে জানার জন্য বেরোল। 179-র কাছে আসে, জিজ্ঞেস করে যে আমার জন্য তওবা সম্ভব কিনা। সে বলে যে না, এখন আর কোন উপায় নেই। সে তাকে হত্যা করে। সে তওবা সম্পর্কে অব্যাহতভাবে জিজ্ঞেস করতে থাকে যে তওবা গৃহীত হতে পারে কিনা। এক ব্যক্তি তাকে বলে যে অমুক জনপদে যাও। সে যখন যাচ্ছিল পথিমধ্যে সে ইন্তেকাল করে। সে তার নিজের পক্ষ সেই গ্রাম অভিমুখী করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রহমত ও শাস্তির ফেরেশতা সেখানে এসে যায় আর তাকে নিয়ে বর্ষা আরম্ভ হয়। আল্লাহ তাআলা সেই জনপদ যেদিকে সে যাচ্ছিল নির্দেশ দেন যে তুমি তার নিকটতর হও, আর যেই গ্রাম থেকে যাচ্ছিলেন সে গ্রামকে নির্দেশ দেন যে তার এবং তোমার মাঝে দূরত্ব সৃষ্টি করো। এরপর ফেরেশতাকে নির্দেশ দেন যে উভয় জনপদের মাঝে দূরত্ব মাপো। যেই জনপদের বা যে গ্রামের দিকে সে যাচ্ছিল ক্ষমার জন্য, সেই গ্রামের সে এক বিঘত পরিমাণ কাছে ছিল, এই কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করেন। ইনি হলেন ইসলামের খোদা, যিনি শাস্তিদানের পরিবর্তে ক্ষমা পছন্দ করেন। তার করুণা সিন্ধু ব্যাপকতর। আর একটি হাদিস আছে যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহাসম্মানিত খোদা সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে দোয়া করো না, অথচ আমার কাছে বড় বড় তুমি যদি শিরক না করো তাহলে আমি তোমার সকল ভুলভ্রান্তি ক্ষমা করব। তোমার ভুলভ্রান্তি পৃথিবী সময় হোক না কেন, আমি তোমার প্রতি পৃথিবী সময় ক্ষমা প্রদর্শন করব। তোমার ভুলভ্রান্তির কারণে আকাশের শেষ সীমা পর্যন্ত যদি ভরে যায়, আর এরপর তুমি আমার কাছে ক্ষমা যাচনা করো, আমি তোমায় ক্ষমা করব। আর আমি বিন্দুমাত্র উপেক্ষা করব না বা দ্বিধাদ্বন্দ্বে পড়ব না এই বিষয়ে। ইনি হলেন ইসলামের খোদা যিনি ক্ষমাশীল। আর আমরা মোমিনদের প্রতি খোদা তালার কত বড় অনুগ্রহ, যার একটি হল প্রত্যেক বছর রমজানে তার ক্ষমার দ্বার আরো প্রশস্ত
হয়।
রমজান মাসে আল্লাহ তাআলার ক্ষমা এবং তার করুণা সম্পর্কে একটি হাদিসে এসেছে, নজর বিন শাবান বলেন যে আমি আবু সালমা বিন আব্দুর রহমানকে বললাম যে আপনি আমাকে এমন কোন কথা বলুন যা আপনি আপনার পিতার কাছে শুনে থাকবেন, আর আপনার পিতা রমজান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে থাকবেন। আবু সালমা বিন আব্দুর রহমান বলেন যে আমাকে আমার পিতা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য আবশ্যক করেছেন, আর আমি তোমাদের জন্য রমজান প্রতিষ্ঠা আবশ্যক করেছেন। তাই যে কেউ রমজান মাসে পুণ্যের উদ্দেশ্যে রোজা রাখবে সে পাপ থেকে সেভাবে মুক্তি লাভ করবে যেভাবে তার মা তাকে পাপ মুক্ত জন্ম দিয়েছেন, নবজাতকের মতো হয়ে যায়, সদ্যজাত শিশুর মতো হয়ে যায়। তাই অজ্ঞরা ইসলামের খোদাকে কি দৃষ্টিতে দেখে এটি নিয়ে আমাদের আদৌ মাথা ব্যথা নেই। আমরা যা জানি তা হল আমাদের খোদা আমাদের স্নেহশীল পিতামাতার চেয়ে বেশি স্নেহশীল, আমাদেরকে বেশি ভালোবাসেন, ক্ষমা করেন, আমাদের দিকে তিনি ছুটে আসেন বান্দাদের পাপ ক্ষমা করার উদাত্ত বাসনা নিয়ে। এরপর রমজানের প্রেক্ষাপটে আরো একটি হাদিস রয়েছে যাতে রমজানের কল্যাণ রাজির কথা উল্লেখ করা হয়েছে। সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ রোজ আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, হে মানব জাতি, একটি মহান এবং বরকতময় মাস তোমাদের উপর ছায়া করতে যাচ্ছে। এ মাসে এমন একটি রাত আসবে যা সহস্র মাসের তুলনায় শ্রেয়। এই মাসে আল্লাহ তাআলা রোজা রাখা আবশ্যক করেছেন, আর এর রাতে দণ্ডায়মান হওয়াকে তিনি নফল আখ্যায়িত করেছেন, অর্থাৎ তাহাজ্জুদকে। অর্থাৎ এটি এমন মাস যার প্রথম ভাগ, প্রথম দশ দিন রহমত, দ্বিতীয় আশারা বা দ্বিতীয় যোজন হল মাগফিরাত, আর তৃতীয় আশারা হল জাহান্নাম থেকে মুক্তির কারণ। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে খাবার খাওয়ায় পেট ভরে, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে এমন পানীয় পান করাবেন যে জান্নাতে প্রবেশের পূর্বে তার কখনো পিপাসা লাগবে না। অর্থাৎ এটি এমন একটা মাগফিরাত যার ফলে অতীতের পাপ ক্ষমা করে দেয়া হয় আর ভবিষ্যতে পাপ এড়ানোর শক্তি অর্জন হয় যদি রমজানের দায়িত্ব সঠিকভাবে পালন করা হয় আর নফল পড়া হয় আর ইবাদত করা হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিটি পদক্ষেপে এমন ব্যবস্থা করেছেন যা জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়। আজকাল আমরা রমজানের মাস বা রমজান মাস অতিবাহিত করছি, দ্বিতীয় আশারা সমাপ্তির পথে, শেষ আশারা বা শেষ দশ দিনের সূচনা হতে যাচ্ছে আগামীকাল বা পরশুর কথা, আর এই আশারা বা এই এদিক থেকেও অনেক বরকত রাজা নিজের মাঝে রাখে। হাদিসে আছে যে এমন একটি রাত আসে যা লাইলাতুল কাদর, যা দোয়া গৃহীত হওয়া বা বান্দাকে খোদার নিকটতর করার, জলবা দেখানোর এবং দেখার অনেক বড় একটি কারণ। এই দিনগুলোতে আমাদের দোয়া এবং ইবাদতের বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। এতে যা কিছু অর্জন করবেন তাকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়ারও প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমত থেকে অব্যাহতভাবে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য বিশেষভাবে এই দিনগুলোতে নিজের উপর বিশ্লেষণ দৃষ্টি রাখতে হবে। রমজানের প্রেক্ষাপটে আমাদের উপর যে দায়িত্ব বর্তায়, বিশেষ করে শেষ দশ দিনের বরাতে যে দায়িত্ব বর্তায়, সে সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। নিজের পাপ দূরীভূত করার জন্য, ভবিষ্যতে পাপ এড়িয়ে চলার জন্য জাহান্নাম থেকে স্থায়ী মুক্তি লাভের জন্য এক প্রচেষ্টার প্রয়োজন। প্রত্যেক কাজের জন্য একটা চেষ্টা করতে হয়। এটি হতেই পারে না যে কোনো কাজ চেষ্টা ছাড়া হয়ে যাবে, এটি এক সাধারণ নীতি বা নিয়ম। আর সত্যিকার মোমেনের কাছে আশা রাখা হয় যে সে খোদা প্রদত্ত শুভ সংবাদ, খোদা তালার বাণী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদত্ত আশাব্যঞ্জক বাণীকে যেন সে ভাষা দৃষ্টিতে বা তুচ্ছ দৃষ্টিতে যেন না দেখে, বরং যখন শুনে সেগুলোকে জীবনের অংশ করে নেয়ার উৎকণ্ঠা হৃদয়ে থাকা চাই। আর এই উৎকণ্ঠা তখনই কল্যাণকর হবে যদি তা অর্জনের জন্য ব্যবহারিক পদক্ষেপ নেয়, আর সে সকল ব্যবহারিক পদক্ষেপ ফলপ্রদ হয়ে থাকে বা সফলতার দিকে নিয়ে যায় যা সেই নীতি অনুসারে বা সেই নীতি অনুসারে নেওয়া হয়ে যায় লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত। এতে সন্দেহ নেই যে খোদার রহমত অত্যন্ত ব্যাপক। নিঃসন্দেহে রমজানে পণ্যের বেশ কয়েক গুণ সওয়াব লাভ হয়। নিঃসন্দেহে রমজান রহমত এবং ক্ষমা লাভের মাধ্যম এবং জাহান্নামের সাথে দূরত্ব সৃষ্টির কারণ, কিন্তু এগুলো থেকে স্থায়ীভাবে তারাই লাভবান হয় যারা একাগ্রতা নিয়ে এসব অর্জনের চেষ্টায় লেগে থাকে। তাই আমাদের মাঝে সৌভাগ্যবান তারা হবে যারা এই রমজানকে রহমত এবং ক্ষমা লাভের জন্য আর জাহান্নাম থেকে মুক্তির কারণ হিসেবে দেখবে। সে সকল দুর্বলতা দূরীভূত করবে এবং নিজের পাপ সবসময় এড়িয়ে চলবে। এই রমজান আমাদের জন্য সেই মাইল ফলক প্রমাণিত হোক যা স্থায়ীভাবে পাপ থেকে দূরে রাখবে আর সবসময় পুণ্যের পথে পরিচালিত করবে। পাপের প্রতি আমাদের হৃদয়ে এমন ঘৃণা সৃষ্টি হোক যা যেন আর কখনো সেই পাপ আমাদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে না পারে। সত্যিকার তৌবার প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হোক আর এমন তৌবা যেন আমরা করতে পারি যা সবসময় খোদার স্থায়ীভাবে খোদার নৈকট্যে আমাদের ধন্য করবে। এই বিষয়গুলো কিভাবে অর্জন হতে পারে, সত্যিকার তওবা কিভাবে করা যেতে পারে যা স্থায়ীভাবে মানুষকে পাপ মুক্ত করবে, এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, তওবা সত্যিকার অর্থে চারিত্রিক সৌন্দর্য অর্জনের জন্য মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে এবং এই কাজে তাকে সাহায্য করে। যদি উন্নত চরিত্রের অধিকারী হতে হয়, আল্লাহ সাহায্য পেতে হয়, তাহলে তওবাই এক্ষেত্রে তার কাজে আসে। এর কারণেই মানুষ উন্নতি করে আর এটি তার সাহায্যকারী হয়ে থাকে। তিনি বলেন যে মানুষকে উৎকর্ষ পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ যে ব্যক্তি নিজের নোংরা অভ্যাসে পরিবর্তন চায় তার জন্য আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে তওবা করা আবশ্যক। স্মরণ রাখা উচিত যে তওবার তিনটি শর্ত আছে, শুধু তওবা করলেই তওবা হয়ে যায় না। এই শর্তগুলো পূর্ণ করা ছাড়া সত্যিকার তওবা, যাকে তওবায়ে নসুহা বলা হয়, তা অর্জন হয় না। এই শর্তগুলো কি কি? তিনি বলেন যে তিনটি শর্তের মাঝে প্রথম শর্ত যেটিকে আরবিতে বলা হয় ইকলা, অর্থাৎ সেই সকল রুগ্ন চিন্তাধারা দূরীভূত করা আবশ্যক যা সকল পরিত্যাজ্য অভ্যাসের জন্ম দিয়ে থাকে। আসল কথা হল চিন্তা ভাবনার বা ধ্যান ধারণার অনেক প্রভাব রয়েছে, কেননা কর্মে রূপায়িত হওয়ার পূর্বে প্রতিটি কর্ম চিন্তা ভাবনার রূপেই বিরাজ করে। তোবার জন্য প্রথম শর্ত হল সেই সমস্ত রুগ্ন চিন্তাধারা এবং নোংরা ধ্যান ধারণাকে পরিত্যাগ করা। দৃষ্টান্তস্বরূপ, এক ব্যক্তি যদি কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখে, তাহলে তোবার জন্য তার প্রথম শর্ত হবে তার চেহারাকে কুৎসিত গণ্য করা, তার সকল নোংরা অভ্যাসকে স্মৃতিপটে জাগ্রত করা। যেভাবে আমি এখন বলেছি যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণার প্রভাব বা ফলাফল ভয়াবহ, আমি সুফিদের তাজকেরাতে পড়েছি যে তারা মানুষকে শুকর বা বানরের আকৃতিতে নিজেদের চিন্তা ভাবনার জগতে দেখেছেন। এক কথায়, কোন ব্যক্তি যেমন ভাবে এবং চিন্তা করে সে তেমনই হয়ে যায়। অতএব যে সকল চিন্তাধারা বা চিন্তা ভাবনা বিকারগ্রস্ততায় পর্যবসিত হয় সেগুলোকে নির্মূল করা আবশ্যক, এটি হল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হল নদম, অর্থাৎ অনুশোচনা করা। প্রত্যেক ব্যক্তির কনসেন্স বা বিবেকের একটা শক্তি আছে, সে সকল পাপ সম্পর্কে তাকে সতর্ক করে, কিন্তু দুর্ভাগা মানুষ সেটিকে লাগামহীন ছেড়ে দেয়। তাই পাপ হয়ে গেলে তার অনুশোচনা করা উচিত আর ভাবা উচিত যে এই আনন্দ বা সুখ হল সাময়িক, আর এটিও ভাবা উচিত প্রত্যেকবার এই আনন্দ বা সুখের মাত্রা ক্রমশ ক্ষীণ হতে থাকে, এমনকি বৃদ্ধ বয়সে যখন মানুষের শক্তি বৃদ্ধি দুর্বল হয়ে যাবে, জাগতিক ভোগ বিলাস ছাড়তেই হবে। অর্থাৎ যেখানে মানুষের জীবদ্দশায় এইসব ভোগবিলাস হারিয়ে যেতে থাকে, তাই এগুলো করে লাভ কি? অর্থাৎ সৌভাগ্যবান সে যে তওবার প্রতি আকৃষ্ট হয়, আর প্রথমে একলার ধারণা দ্বারা হৃদয় সৃষ্টি, অর্থাৎ রুগ্ন চিন্তাধারা এবং নোংরা চিন্তা ভাবনাকে সে নির্মূল করে। এই নোংরামি যখন বেরিয়ে যায় তখন অনুশোচনা করা উচিত, নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করা উচিত। তৃতীয় শর্ত হল দৃঢ় সংকল্প করা ভবিষ্যতের জন্য, অর্থাৎ সে পাপের প্রতি আর কখনো ফিরে যাবে না। যদি এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সত্যিকার তওবার সুযোগ দেবেন। এক পর্যায়ে পাপ তার জীবন থেকে সম্পূর্ণভাবে মেটে যাবে, আর উন্নত চরিত্র প্রশংসনীয় কার্যাবলী এর স্থান নেবে। চরিত্র বিজয় এক্ষেত্রে শক্তি এবং সামর্থ্য প্রদান করা আল্লাহ তাআলার কাজ, কারণ সকল শক্তির উৎস হলেন তিনি। যেভাবে বলেছেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির আধার হলেন আল্লাহ। মানুষের ভিত্তি হল দুর্বল, মানুষ হল দুর্বল সত্তা, খলে কালে ইনসানো দাইফা, এটি তার প্রকৃত বাস্তবতা। তাই খোদা থেকে শক্তি লাভের জন্য উল্লেখিত তিনটি শর্ত পূর্ণ করে মানুষ যদি উদাসীন্য এবং আলস্য পরিহার করে আর পূর্ণ সচেতনতার সাথে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা চরিত্রে পরিবর্তন সৃষ্টি করবেন। তো এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উক্তি, আর তাদেরকে সবসময় স্মরণ রাখা উচিত যারা বলে যে আমরা অমুক পাপ এড়ানোর জন্য দোয়া করেছি কিন্তু পাপ দূরীভূত হয়নি, আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেননি। অনেক পিতামাতা চিন্তিত হন, দুশ্চিন্তাগ্রস্ত হন সন্তানদের জন্য যে ছেলে মেয়েদের ভিতর অনেক বদভ্যাস দানা বাঁধছে, তারা বলেন যে আমরাও দোয়া করেছি কিন্তু দোয়া গৃহীত হয়নি। হুজুর বলছেন যে এটি ভুল কথা। আমি এই উদ্ধৃতি সহজ ভাষায় আবার বুঝিয়ে দিচ্ছি। দোয়া গৃহীত হওয়ার কিছু অনুষঙ্গ আছে, কিছু শর্ত আছে, সেগুলো পূর্ণ করা আবশ্যক। চার দিন দোয়া করে একথা বলে বসা যে আল্লাহ তাআলা দোয়া শুনেননি, এটি নিজের অযোগ্যতা খোদার উপর চাপানোর নামান্তর। যাই হোক, হযরত মসীহ মওউদের উদ্ধৃতির আলোকে পাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায় আর কিভাবে তওবা করা যায় এই সংক্রান্ত উদ্ধৃতি যে আমি বলেছি তার আলোকে এটি বলতে চাই, যে তওবা করার জন্য এবং পাপ এড়ানোর কিছু আবশ্যকীয় শর্ত আছে, কিছু কাজ আছে, কিছু পরিশ্রম করতে হয়, কিছু রীতি আছে যেগুলো অনুসরণ করতে হবে। তা যদি করেন তাহলে ফলাফল লাভ হবে। আর পাপ দূরীভূত করা বা পাপ এড়ানোর ক্ষেত্রে দোয়া তখন গৃহীত হবে যদি ব্যবহারিক পদক্ষেপ নেওয়া হয়। ব্যবহারিক পদক্ষেপ না নেওয়া, শুধু ভাষা দৃষ্টিতে দোয়া করে বলে বসা যে আল্লাহ দোয়া কবুল করেননি, তাই হয়তো আল্লাহর এটি ইচ্ছা যে আমি পাপই থেকে যাই, হুজুর বলছেন, এমন ধারণা ভুল অমূলক। পাপ কর্ম যদি দূর করতে হয়, চারিত্রিক সংশোধন যদি করতে হয়, মসীহ আসলাম বলেছেন যে তিনটি কাজ স্বয়ং মানুষকে করতে হবে। এরপর যদি দোয়া করা হয় তাহলে দোয়া কার্যকরী হয়ে থাকে আর পাপ দূরীভূত হয়। সত্যিকার তওবার জন্য আমি যেভাবে উদ্ধৃতি পড়েছি, মুসলিম ইসলাম বলেছেন প্রথম কথা হল নোংরা এবং চিন্তা ধ্যান ধারণা থেকে মন মস্তিষ্ক পবিত্র করো। প্রথমে যে কোনো পাপের প্রথমে একটা বিকৃত স্বাদ এবং আনন্দ মাথায় সৃষ্টি হয়, এরপর সে পাপ করে। যদি মাথায় যদি পাপের ধারণা না থাকে, পাপকে যদি সে উপভোগ না করে, যদি বরং ঘৃণা করে, তাহলে সে কখনো পাপ করবেই না। এক ধারণা চিন্তা ভাবনা মাথায় সৃষ্টি হয়, সেটিকে সে উপভোগ করে, এরপর সে সেই পাপের প্রতি আকৃষ্ট হয়। তাই প্রথম ব্যবহারিক পদক্ষেপ যা পাপ এড়ানোর জন্য মানুষকে নিতে হবে তা হল নিজের মন মস্তিষ্ককে নোংরা বা সাময়িক চিন্তাধারা থেকে ধ্যান ধারণা থেকে পবিত্র করতে হবে। দৃষ্টান্ত মুসলিম ইসলাম এভাবে দিয়েছেন যে কোন মহিলার সাথে কারণ নোংরা সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, এমন মহিলা সম্পর্কে মাথায় ভালো ধ্যান ধারণা পোষণের পরিবর্তে তাকে কোৎসিত জ্ঞান করো। এটি দেখো না যে তার ভিতর কি সৌন্দর্য আছে বা কি কি গুণাবলী আছে, তাকে কুৎসিত মনে করে যে ধারণা চিত্র মাথায় অঙ্কন করতে পারো তাই করো। তার যে বদভ্যাস আছে, তার যে পাপ আছে সেগুলোকে সামনে আনো, আর তার এক ঘৃণ্য এবং কুৎসিত চেহারা মানুষ চোখে অঙ্কন করো, তাহলেই সেই পাপ এড়িয়ে চলতে পারবে। দ্বিতীয় শর্ত যা উল্লেখ করেছেন তা হল তোমার নেক কনসিয়েন্স বা বিবেককে জাগ্রত করো, আর একটু চিন্তা করো যে আমি কোন কোন পাপে লিপ্ত আছি।
শর্মিন্দগিকা এহসাস দিল মে পেদা করো। अगर ये हालत होगी
নিজের বাস্তব অবস্থা সম্পর্কে অনুশোচনা করো আর লজ্জাবোধ সৃষ্টি করো নিজের হৃদয়ে। যদি অবস্থা এটি হয় তাহলেই পাপ এড়াতে পারবে সফলভাবে। তিনি বলেন তৃতীয় কথা হল এক দৃঢ় এবং অনড় সংকল্প থাকা চাই যে পাপের আমি আর কাছেও ফিরব না। এই প্রতিজ্ঞায় যদি অনড় থাকার চেষ্টা করো তাহলেই আল্লাহ তাআলা সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দিয়ে থাকেন, আর পাপ মুক্ত থাকার জন্যকৃত দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। এই হল দোয়া কবুল বা গৃহীত হওয়ার পূর্বে কর্মের বিবরণ। এটি নয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে প্রভাত পর্যন্ত বাজে কাজ এবং অন্যায় নিমজ্জিত থাকবে আর কোন সময় আল্লাহর কাছে এই দোয়া করবে যে আল্লাহ আমাকে পাপ থেকে রক্ষা করো। এমন কর্ম বলে যে আন্তরিকভাবে দোয়া হচ্ছে না, আন্তরিকভাবে দোয়া করা হচ্ছে না। যে নেক ফিতরত বা নেক প্রকৃতি বা কনসিয়েন্স বা বিবেক যা ভিতরে লুকায়িত আছে সে কোন সময় নাড়া দেয় মানুষকে যে তোমার একই অবস্থা, যে পাপে নিমজ্জিত রয়েছ। এই সাময়িক সচেতনতার ফলে সাময়িকভাবে দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ আকৃষ্ট হয়, এরপর আবার পাপের সুযোগ পেয়ে পাপের প্রতি আসক্তি এই অনুভূতিকে উড়িয়ে দেয় এবং অনুশোচনার উপর যদি তা ছেড়ে যায় তাহলে এমন অবস্থা স্থায়ীভাবে পাপ থেকেও মুক্ত রাখে না আর সত্যিকার অর্থে দোয়াও হয় না। এটি তো দোয়ার সাথে একটা তামাশা আর খোদা তালাকে বাধ্য করার এক হীন চেষ্টা। আল্লাহ তালা কোন বন্দার অনুগত নন বা বন্দার সামনে বাধ্য নন, এমন মানুষকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তালার ক্ষমা যদি লুফে নিতে হয় তার নিয়ামতের যদি ওয়ারিশ হতে হয়, দোয়া গৃহীত হওয়ার নিদর্শন যদি দেখতে হয় তাহলে নিজেদের ব্যবহারিক অবস্থার প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি দিতে হবে। আমি যেভাবে বলেছি আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এমন সদয়, এত সদয় তার করুণা চাদর সবসময় বান্দাদেরকে আবৃত করার জন্য প্রস্তুত। এই কথাকে আমাদের কাছে এই দাবি রাখে না যে আমরা নিজেরাও খোদার বর্ণিত নির্দেশাবলী অনুসারে জীবনযাপন করে তার ক্ষমা এবং করুণা ভাজন হব, আমরা সেই রহমত অর্জনকারী হব যা প্রকৃত মোমেনরা পেয়ে থাকে, যা তার প্রিয়রা লাভ করে থাকে। সে সকল পাপ এড়িয়ে চলব যা তার রহমত বিস্তৃত হওয়া সত্ত্বেও শাস্তির কারণ হয়ে থাকে। আমাদের তোবা যেন প্রকৃত তোবা হয়, আমরা যেন সবসময় তার সামনে বিনত থাকি। হযরত মসীহ ঈসা আলাইহিস সালাম বলেন নিজের কর্মকে স্বচ্ছ এবং পরিষ্কার করা, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করতে থাকা, উদাসীন প্রদর্শন করো না। যেভাবে যেভাবে পলায়ন পর শিকারের প্রতি মন্থর হয়ে গেলে শিকারীর হাতে ধরা পড়ে, একইভাবে আল্লাহর স্মরণে যে উদাসীন প্রদর্শন করে সে শয়তানের শিকার হয়। সর্বদা তওবাকে জীবন্ত রাখো, কখনো মরতে দিও না। কেননা যে অঙ্গ ব্যবহার করা হয় সেই অঙ্গই সচল থাকে, আর যে অঙ্গকে বেকার ছেড়ে দেওয়া হয় তা চিরতরে বিকল হয়ে যায়। একইভাবে তওবা অব্যাহত রাখো যেন তা বিকল এবং বিফল না হয়। যদি তোমরা সত্যিকার তওবা না করো তাহলে তা সেই বীজের ন্যায় যা পাথরে পপিত হয়, আর এটি যদি সত্যিকার তওবা হয়ে থাকে তাহলে তা সেই বীজের ন্যায় যা উত্তম ভূমিতে বপন করা হয় এবং তা যথাসময়ে ফল বহন করে।
আজকাল
এই তওবার পথে অনেক বড় বড় বাধা রয়েছে, জাগতিক লোভ লেপসা, জাগতিক ভোগ বিলাস মানুষের চোখের সামনে। তিনি বলেন, আমাদের জয়যুক্ত হওয়ার অস্ত্র হল ইস্তিগফার, তওবা, ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া, আল্লাহ তাআলার মাহাত্ম্য সামনে রাখা, পাঁচ বেলার এবং পাঁচ বেলার নামাজ পড়া। নামাজ দোয়া গৃহীত হওয়ার চাবিকাঠি। যখন নামাজ পড়ো তাতে দোয়া করো, উদাসীন্য প্রদর্শন করো না, সকল পাপ আল্লাহর অধিকার সংক্রান্ত হোক বা বান্দাদের অধিকার সংক্রান্ত হোক তা এড়িয়ে চলো। আমরা সত্যিকার তওবাকারীদের অন্তর্ভুক্ত হব আর সবসময় খোদার ফজল এবং কৃপারাজের উত্তরাধিকারী হব, আর রমজানের সাথে সম্পৃক্ত সকল কল্যাণ রাজি আমরা লাভ করব, এটি আমার আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা। এখন নামাজে জুমার পর তিনজনের গায়েবানা জানাজা পড়াব। প্রথম জানাজা আমাদের জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমদ সাহেবের পিতা মুশতাক আহমদ তাহের সাহেব নবাব সার দিবসে 14 জুলাই তাকে শহীদ করা হয়েছে। তার বয়স ছিল 39 বছর। বিকেল 4:30 দিকে কিছু অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী তার দোকানে আসে এবং তাকে গুলি করে শহীদ করে। এর বিস্তারিত বিবরণ হল, মোহাম্মদ ইমতিয়াজ আহমদ সাহেব নবাব শাহের ট্রাঙ্ক বাজারে অবস্থিত তার দোকানের সামনে দণ্ডে বাঁধছিলেন। মোটরসাইকেলে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে এবং গুলি করে পালিয়ে যায়। 3টি বুলেট তার গায়ে লাগে, 2 মাথায়, মাথার ডান দিকে আর বাম দিকে কানের ডিশ দিয়ে বেরিয়ে যায়। তৃতীয় বুলেট তার হাতে লাগে, যাই হোক ঘটনাস্থলেই তিনি শাহাদত বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবাব সাথে ধর্মীয় বিদ্বেষের কারণে এটি জামাতের নবম শাহাদত। বিগত 1-3 বছরে এখানে বেশি শাহাদতের ঘটনা ঘটেছে। এই ঘটনার 2-3 দিন পূর্বে শহীদ মরহুমকে পার্শ্ববর্তী এক দোকানদার বলেছিল যে কিছু বিরোধী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাই হোক,
শহীদ মরহুমকে খানদান
যতই সাবধানতা অবলম্বন করুক না কেন, মানুষকে তো বের হতেই হয়, শত্রু সুযোগ পেয়ে যায়। শহীদ মরহুমের বংশে আহমদিয়াত আসে 1935 সালে তার দাদা শেখ মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে। তিনি অমৃতসর নিবাসী ছিলেন। তার দাদা উজিরাবাদের নেমতুল্লাহ খান সাহেবের মাধ্যমে বয়াত গ্রহণ করেন 1947 সালে। ভারতের অমৃতসর থেকে পাকিস্তানের নবাব সাথে স্থানান্তরিত হন। 1975 শহীদের জন্ম হয়। প্রথমে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেন, এরপর পিতার সাথে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান। জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। শাহাদতের সময় তিনি মাহমুদ হল হালকার প্রেসিডেন্ট ছিলেন। শহরের সেক্রেটারি তারিখে যদি সেক্রেটারি ইসলাম এরশাদ হিসাবে কাজ করছেন। অঙ্গ সংগঠনে খুদ্দামুল আহমদিয়ার কায়েদ ছিলেন নবাবশাহ শহরের এলাকা এবং অঞ্চলের নাজেম ইসলাম এরশাদ ছিলেন। জেলার নাজেম তাহরিকে জড়িত ছিলেন তিনি। অতীতে তিনি সেক্রেটারি ওয়াকফে জেডি, সেক্রেটারি জিয়াফত এবং সেক্রেটারি দাওয়াত এলাল্লাহ হিসাবেও কাজ করেছেন। যে আমাদের কাজের জন্য সবসময় সোচ্চার থাকতেন, যে দায়িত্বই দেওয়া হতো খুব সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করতেন, কখনো অস্বীকার করেননি, অতিথি পরায়ণ ছিলেন, কেন্দ্রীয় অতিথিদের দেখাশোনা করতেন, অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের সম্পর্ক ছিল। পাঁচ বেলার নামাজ যথা সময় পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ধীর অস্থির প্রকৃতির কোমল ভাষায় এক কথা বলতেন, সবসময় ক্ষমার বৈশিষ্ট্য ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য। গত বছর কাদিয়ানের জলসায় অংশগ্রহণ করেছেন। শাহাদাতের দিন রমজানুল মোবারক উপলক্ষে ব্যক্তিগতভাবে দরিদ্রদের জন্য রেশনের প্যাকেট প্রস্তুত করে দুপুর পর্যন্ত প্রায় 60টি ঘরে রেশন বিতরণ করে এসেছেন। যখন ফিরে আসেন সেখানে অজ্ঞাত পরিচয় আক্রমণকারী দুর্ভাগারা হামলা করে এবং তাকে শহীদ করে। আল্লাহর ফজলে তিনি মুসি ছিলেন। শেখ মোহাম্মদ ইউসুফ শহীদ, যিনি নবাবশাহর সাবেক আমির জেলা ছিলেন, তার ছিলেন তিনি ভাতিজা। তার পিতা মুশতাক আহমদ সাহেব জীবিত আছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারে নবীল ইমতিয়াজ সাহেব, তিন ছেলে জাজেব বয়স 10 বছর, আব্দুল বাসিদ 9 বছর, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর 7 মাস যার বয়স তাদের রেখে গেছেন। দ্বিতীয় জানাজা জনাব নসির আহমদ আঞ্জুম সাহেবের ওয়াকফে জিন্দগি, তিনি রাবোয়ার জামিয়া আহমদিয়ায় শিক্ষক ছিলেন। 1981 সনে ম্যাট্রিক পাশ করেন, এরপর জীবন উৎসর্গ করেন। জামিয়ায় পড়ালেখার জন্য আসেন, জামিয়ায় অধ্যয়নরত অবস্থায় বিএ পাশ করেন। জামিয়া শেষ করার পর আরবিতে এমএ করেন। জামাতের পক্ষ থেকে রাশিয়ান ভাষায় তাকে কোর্স করানো হয়েছে। 1988 সনে জামিয়া থেকে শাহেদ পাশ করার পর কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন, বিভিন্ন জামাতে কাজ করেন। 1990 সনে তুলনামূলক ধর্মে স্পেশালাইজ করানোর জন্য তাকে রাবোয়া ডাকা হয়। সে যুগেই তাকে জামিয়া আহমদিয়াতে শিক্ষক নিযুক্ত করা হয়। আর রীতিমতো 1998 সনে 18 জুলাইতে তুলনামূলক ধর্মের শিক্ষক নিযুক্ত হন। আর শেষ নিঃশ্বাস পর্যন্ত খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে থাকেন। জামিয়া পাশ করার পর তার জামাতের কাজের মোট সময় প্রায় 26 বছর। তুলনামূলক ধর্মে আল্লাহ তাআলার ফজলে বয়স কম হওয়া সত্ত্বেও, যুবক আলেমদের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তিনি এক অথরিটি ছিলেন আল্লাহ তাআলার ফজলে। গভীর জ্ঞান ছিল তার। জামিয়ার পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিভাগে কাজ খিদমত করার তিনি সুযোগ পেয়েছেন। কাজার প্রাথমিক প্রতিনিধিদের একজন, যাকে খলিফাতুল মসজিদ রাবে নিযুক্ত করেছিলেন, আর শেষ পর্যন্ত এই পদে ছিলেন। মসজিদে ইফতা এবং রিসার্চ সেলেরও সদস্য ছিলেন। খুদ্দামুল আহমদিয়ার বিভিন্ন পদে তিনি সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন।
ঘরওয়ালে বতাতে হ্যাঁ কি নিজামে জমাতে খিলাফ কোই বাত বরদাশত নাই কর সকতে থে।
ঘরের সদস্যদের মধ্যে তার একটি অনুপম বৈশিষ্ট্য ছিল, জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কোন কথা তিনি সহ্য করতে পারতেন না। ছেলে সন্তানদের কেউ যদি কোন ওহদাদারের বিরুদ্ধে কথা বলত তাহলে তাকে বোঝাতেন। কোন ব্যক্তি কোন জামাতের সিদ্ধান্ত বা কোন জামাতের কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। যুক্তরাজ্যের জলসা সালানে অংশগ্রহণের সুযোগ হয়েছে। 2010 সনে খুব সম্ভব জলসায় ইনি বক্তৃতাও করেছেন। এবারও তিনি আমাকে লিখেছেন যে আমি ভিসার জন্য আবেদন করেছি, দোয়া করুন যেন ভিসা পেয়ে যাই। রিজেক্ট হওয়ার পর আবার আবেদন করেন। খেলাফতের সাথে গভীর সম্পর্ক বন্ধন ছিল, খেলাফতের সত্যিকার সাহায্যকারীদের অন্তর্ভুক্ত ছিলেন, তবলিগের গভীর একাগ্রতা ছিল, সব জায়গায় যেতেন তিনি তবলিগের জন্য। তবলিগের ময়দানে বা তবলিগের ক্ষেত্রে তিনি দক্ষতা রাখতেন, বড় বড় আলেমদেরকেও তিনি কুপকাত করতেন যুক্তির মাধ্যমে। তার মেয়ে লিখেছেন, হজরত মসিহে মওদের সাথে গভীর ভালোবাসা ছিল তার, মসিহ মাউদের বই পুস্তক পড়ার উপর জোর দিতেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বইয়ের অভিধান লিখছিলেন আর মনে করতে চাইতেন যে মূল্যবান ভান্ডার মানুষের কাছে পৌঁছে যাক। কঠিন শব্দের অর্থ লিখছিলেন যেন মানুষ মসিহ মাউদের সাহিত্য থেকে লাভবান হতে পারে, এই কাজের মাত্র সূচনাই করেছিলেন তিনি। মুবাশ্বির আয়ার সাহেব লিখেছেন যে ভালো বক্তা ছিলেন, রায় হুদা এবং এমটি এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন, বড় যুক্তি প্রমাণ ভিত্তিক উত্তর দিতেন। আল্লাহ তালা মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, আল্লাহ তালা জামাতকে আরো এমন উন্নত আমল বিশিষ্ট আলেম দান করুন। তৃতীয় জানাজা হল জনাব সাজেদা মির্জা আনোয়ার আহমদ সাহেবের, যিনি হযরত মুসলেহ মাউদ এবং হযরত উম্মে নাসিরের সন্তান। গত সোমবারে তাঁর ইন্তেকাল হয়। তিনি 1944 সালে ম্যাট্রিক পাস করেন। এরপর হযরত মুসলেহ মাউদের ইচ্ছা অনুসারে এগ্রিকালচার বা কৃষি কলেজে ভর্তি হন। এরপর দারুজ জিয়াফতের প্রাথমিক কাঁচা বিল্ডিং যা মসিহ মুবারকের সামনে ছিল তার ব্যবস্থাপনার দায়িত্ব তিনি তার উপর ন্যস্ত করেন। বর্তমান দারুজ জিয়াফতের প্রাথমিক নির্মাণ কাজও তার যুগে হয়েছে। 82-83 পর্যন্ত লঙ্গরখানার অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপর নায়েব নাজির মুরামা হিসাবে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। খলিফাতুল মসীহ সানি ভূমির তত্ত্বাবধানের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। তার বিয়ে হয়েছে সাহেবজাদি সাবিয়া বেগম সাহেবের সাথে। পিতা মির্জা রশিদ আহমদ সাহেব, তার পিতা ছিলেন মির্জা সুলতান আহমদ সাহেব। তিনি তিন কন্যা এবং এক পুত্র রেখে গেছেন। হযরত আমাজান তার যেসব পৌত্রদের বিয়েতে অংশগ্রহণ করেছেন তাদের মাঝে ইনি শেষ ছিলেন। অর্থাৎ তার বিয়েতে শেষবার হযরত আমাজান অংশগ্রহণ করেন। ডক্টর নুরি সাহেব লেখেন, গত 3 দশক থেকে আমি তার খেদমত এবং সেবার তৌফিক পাচ্ছি। অত্যন্ত ভদ্র মানুষ, অতিথি পরায়ণ এবং স্নেহশীল এক ব্যক্তিত্ব ছিলেন। আতিথেয়তার তার অসাধারণ বৈশিষ্ট্য ছিল উল্লেখযোগ্য। আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল হাস্যরসের অভ্যাস বা রসিকতা। বিভিন্ন মজলিস বা বৈঠকে অনেক সময় খুব সিরিয়াস বৈঠকেও হাস্যরসের অভ্যাসের সুবাদে প্রাণ সঞ্চারের দক্ষতা রাখতেন। ডক্টর নুরি সাহেব লেখেন যে দরিদ্র এবং নিঃস্ব রোগীদের সাহায্যের জন্য প্রায় সময় টায়ার হার্ট ইনস্টিটিউশনে আসতেন এবং আমাকে টাকা দিয়ে যেতেন। আমার মায়ের ভাই ছিলেন, তার বিশেষ সম্পর্ক ছিল তার সাথে। বিশেষ সম্পর্ক তো থেকেই থাকে ভাই বোনের, কিন্তু আমাদের ঘরে অনেক বেশি আসা যাওয়া ছিল তার। এই সম্পর্ক বজায় রেখেছেন। খেলাফতের পর আমার সাথেও দৃঢ় সম্পর্ক বজায় রাখেন। প্রায় সময় ফোন করে সেই সম্পর্কের বহিঃপ্রকাশ করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকেও খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন এবং কৃপা বাড়িতে সিক্ত করুন। আমি যেভাবে বলেছি নামাজে জুমার পর আমি জানাজা পড়াব।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان والإحسان الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله